শ্রোতা ভাই বোনেরা, এখন পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত। সূরা মায়েদার 3 নম্বর আয়াতের তেলাওয়াত পরিবেশন করছেন কারি রাহিম খাকি।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুরিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়াল-লাহমুল খিনজীরি ওয়ামা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি ওয়াল-মুনখানিকাতু ওয়াল-মাউকুযাতু ওয়াল-মুতারাদ্দিয়াতু والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون اليوم أكملت لكم دينكم وأتممت غير متجانف لإثم فإن الله غفور رحيم صدق الله العلي العظيم
বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে মৃত জীব, রক্ত, শুকরের গোশত, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবাই করা জীব, এবং কণ্ঠ রুদ্ধ হয়ে, আহত হয়ে, উপর থেকে পড়ে গিয়ে বা ধাক্কা খেয়ে মরা, অথবা কোনো হিংস্র প্রাণী চিরে ফেলেছে এমন জীব, তোমরা জীবিত পেয়ে যাকে জবাই করেছ সেটি ছাড়া। আর যা কোনো বেতিমূলে জবাই করা হয়েছে তাও তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। এছাড়াও স্বর নিক্ষেপের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ণয় করাও তোমাদের জন্য জায়েজ নয়। এগুলো ফাসিকি কাজ। আজ তোমাদের দিনের বিরুদ্ধাচরণের ব্যাপারে কাফেররা পুরোপুরি নিরাশ হয়ে পড়েছে, কাজেই তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। আজ আমি তোমাদের জন্যে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামত তোমাদের প্রতি সম্পূর্ণ করেছি, এবং তোমাদের জন্যে ইসলামকে তোমাদের দিন হিসেবে গ্রহণ করে নিয়েছি। কাজেই তোমাদের উপর হালাল ও হারামের যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা মেনে চলো। তবে যদি কোনো ব্যক্তি ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে ওইগুলোর মধ্য থেকে কোনো একটি জিনিস খেয়ে নেয় গুনাহের প্রতি কোনো আকর্ষণ ছাড়াই, তাহলে নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও অনুগ্রহকারী। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শুক্রবার 7 অক্টোবর, 20 আশ্বিন এবং ফার্সি 15 মেহের। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন। বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টে 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা partstoday.ir/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/partstoday বাংলা। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে রয়েছে বিশ্ব সংবাদ, এরপর সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন আগ্রাসী ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের অভিযান সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, এরপর ঢাকায় বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু হওয়া সম্পর্কে ঢাকা থেকে পাঠানো প্রতিবেদন থাকবে, দৃষ্টিপাতের পর থাকবে অমর মনীষী আল ফারাবি শীর্ষক আলোচনা, কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে রয়েছে ইরান ইরাক যুদ্ধের ইতিহাস শীর্ষক সাপ্তাহিক আলোচনা, সবশেষে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম, ইহুদিবাদী ইসরায়েলে নজির বিহীন হামলা চালিয়েছে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস, 100 ইহুদিবাদী নিহত, আহত অন্তত 950। ইহুদিবাদী সেনা সহ অন্তত 50 ইসরায়েলিকে আটক করে গাজায় নিয়ে গেছে হামাস, ইসরায়েলের নির্বিচার বিমান হামলায় 198 ফিলিস্তিনির শাহাদাত। দখলদার ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের আল আকসার তুফান অভিযানের প্রতি সমর্থন ঘোষণা করল ইসলামী প্রজাতন্ত্র ইরান। এবং বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন প্রস্তুত, তবে সুষ্ঠু নির্বাচন করতে সরকারের উপর নির্ভর করতে হবে বলে সিইসির দাবি। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইহুদিবাদী ইসরায়েলকে লক্ষ্য করে ব্যাপকভাবে রকেট হামলা চালানো হয়েছে। হামলায় অন্তত 100 দখলদার ইসরায়েলি নিহত এবং 900 জনেরও বেশি ইহুদিবাদী আহত হয়েছে। ফিলিস্তিন ইসরায়েল সংঘাতের ইতিহাসে একদিনের একক হামলায় ইসরায়েলের এত বড় ক্ষয়ক্ষতি নজিরবিহীন। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস এই হামলা চালিয়েছে বলে ঘোষণা করেছে। অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের উপর দখলদার ইসরায়েলি সেনাদের বেড়ে চলা হামলা ও হত্যাযজ্ঞের জবাব দিতে হামাস ওই হামলা চালায়। রকেট হামলার পর ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা যায়। হামাসের সশস্ত্র শাখা ইজ্জাদ্দিন আল কাসাম ব্রিগেড জানিয়েছে, শনিবার তারা গাজা উপত্যকা থেকে অন্তত 7,000 রকেট ছুঁড়েছে। হামাস ঘোষণা করেছে ইসরায়েলের বিরুদ্ধে তারা আল আকসা ফ্লাড অভিযান শুরু করেছে। হামাসের বিবৃতিতে বলা হয়েছে, কোনো জবাবদিহি ছাড়া ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের লাগামহীন অপরাধযোগের অবসান ঘটানোর সিদ্ধান্ত নিয়েছি, তাদের সময় শেষ। বিবৃতিতে হামাস আরও বলেছে, আমরা অপারেশন আল আকসা ফ্লাড শুরু করেছি এবং ওই অভিযানে 7,000-এরও বেশি রকেট নিক্ষেপ করেছি। এদিকে গাজার হাসপাতাল সূত্রের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলি নির্বিচার বিমান হামলায় অন্তত 198 জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন, এছাড়া আহত হয়েছে 1,000-এরও বেশি ফিলিস্তিনি। গাজা উপত্যকার বিভিন্ন শহরের ফিলিস্তিনিরা আরও বেশি ইসরায়েলি হামলার আশঙ্কায় ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রে চলে যাচ্ছেন বলেও জানিয়েছে ওই নিউজ চ্যানেল। দখলদার ইসরায়েলের সূত্রগুলো ফিলিস্তিনের হামলায় এ পর্যন্ত অন্তত 40 জন ইসরায়েলি নিহত হওয়ার সত্যতা স্বীকার করেছে। ইসরায়েল সরকারের পক্ষ থেকে ঘোষিত সর্বশেষ পরিসংখ্যান তুলে ধরে আল জাজিরা এ তথ্য জানিয়েছে। এটি আরও বলেছে, ফিলিস্তিনিদের হামলায় কমপক্ষে 950 জন ইসরায়েলি আহত হয়েছে। আহতদের মধ্যে 10 জনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া ফিলিস্তিনিরা অন্তত 50 জন ইসরায়েলিকে আটক করেছে, এর মধ্যে বেশ কয়েকজন ইসরায়েলি সেনাও রয়েছে। এছাড়া অন্যান্য গণমাধ্যম সূত্রে জানা গেছে, ফিলিস্তিনিরা ইহুদিবাদী ইসরায়েলের 7 ইহুদি উপশহরের নিয়ন্ত্রণ নিয়েছে। হত্যা, নির্যাতন ও দখলদারির বিরুদ্ধে আজ ঐতিহাসিক সামরিক অভিযান চালিয়েছে হামাস সহ ফিলিস্তিনের প্রতিরোধ সংগ্রামীরা। ওই অভিযানে এ পর্যন্ত তারা 7,000-এর বেশি রকেট ছুঁড়েছে। এর ফলে ইসরায়েল জুড়ে এখন আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইহুদিবাদীদের অনেকেই ডাস্টবিনে আশ্রয় নিয়েছে বলে বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে। ইহুদিবাদী ইসরায়েলের অব্যাহত হত্যা, নিপীড়ন এবং অপরাধযজ্ঞের বিরুদ্ধে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাজ আজ সকাল থেকে যে অপারেশন আলকুজ ফ্লাট শুরু করেছে, তাতে ইসরায়েলের অন্তত একটি মার্কা বা ট্যাঙ্ক ধ্বংস হয়েছে। অভিযান শুরুর কিছুক্ষণ পরেই ফিলিস্তিনি সম্মিলিত যোদ্ধারা ইসরায়েলের বেড়া পেরিয়ে ভেতরে ঢুকে যায় এবং প্রথম ২০ মিনিটের ভেতরে ৫,০০০এরও বেশি রকেট নিক্ষেপ করে। হামাসের সিনিয়র কমান্ডার মোহাম্মদ দেইব জানিয়েছেন, এই অভিযান হচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে মহান লড়াই এবং এর মাধ্যমে পৃথিবীতে ইসরায়েলি দখলদারিত্বের অবসান ঘটবে। তিনি জানান, এর মধ্যে প্রতিরোধকামী যোদ্ধারা ইসরায়েলের কয়েকটি বিমানবন্দর এবং সামরিক স্থাপনা সহ গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা ও সহকারী মেজর জেনারেল সৈয়দ ইয়াহিয়া সাফাবি বলেছেন, দখলদার ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের আল আকসা তুফান অভিযানের প্রতি সমর্থন জানাচ্ছি এবং আমরা নিশ্চিত প্রতিরোধ ফ্রন্টও সমর্থন জানাবে। আজ ফিলিস্তিনি শিশু কিশোরদের সমর্থনে আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনে দেওয়া ভাষণে তিনি একথা জানান। তিনি বলেন, ফিলিস্তিনিরা পরিপূর্ণ বিজয় অর্জন না করা পর্যন্ত আমাদের সমর্থন অব্যাহত থাকবে। বাইতুল মুকাদ্দাস মুক্ত করার সংগ্রামে কাসেম সোলাইম তারাও ফিলিস্তিনি মুজাহিদদের পাশে রয়েছেন। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানিয়ানি বলেছেন, ফিলিস্তিনিরা দখলদারদের বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রাম ও সশস্ত্র অভিযানের ক্ষেত্রে নয়া অধ্যায়ের সূচনা করেছে। তিনি আজ আরও বলেছেন, আমরা ফিলিস্তিনের জনগণ এবং সব প্রতিরোধ সংগঠনকে অভিনন্দন জানাচ্ছি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনেই গত ২৩ অক্টোবর এক সমাবেশে বলেছিলেন, দখলদার ইসরায়েলের পতন হবে। বর্তমানে ফিলিস্তিনি তরুণ সমাজ এবং সেখানে দখলদারি ও জুলুমের বিরুদ্ধে চলমান আন্দোলন গত ৭০-৮০ বছরের তুলনায় বেশি স্বতঃস্ফূর্ত ও বেশি প্রস্তুত। ইনশাআল্লাহ এই আন্দোলন সফল হবে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যে শর্টওয়েভ ২২ মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে মাঠ পর্যায়ে সকল প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে তিনি দাবি করেছেন, সুষ্ঠু নির্বাচনের জন্য কমিশনকে সরকারের উপর নির্ভর করতে হবে। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা।
সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারের উপর নির্ভর করতে হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। আজ শনিবার মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভার সূচনা বক্তব্যে তিনি একথা বলেন। প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে সরকারের উপর নির্ভর করতে হবে। এ সময় তিনি মাঠ কর্মকর্তাদের উদ্দেশ্য করে বলেন, আপনাদের অভিজ্ঞতাগুলো শুনতে চাই। নির্বাচনের প্রস্তুতি কতটা হয়েছে, সে কোনো রকমের ঘাটতি রয়েছে কিনা, সেসব বিষয়ে খোলামেলা আলোচনা করব আমরা। সিইসি বলেন, নির্বাচন অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ এবং অংশগ্রহণমূলক করতে আপনাদেরও আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আপনাদের যে দায়িত্ব থাকবে সেটা যেন প্রতিপালিত হয়, সে বিষয়ে আপনারা আরও সতর্ক থাকবেন। কাজী হাবিবুল আউয়াল বলেন, আগামী সাধারণ নির্বাচন যেন অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ এবং উৎসব মুখর হয়, সেই লক্ষ্যে আমাদের প্রয়াসের কোনো ধরনের কোনো ঘাটতি থাকবে না।
আমাদেরকে সরকারের সহায়তার উপর নির্ভর করতে হবে। নির্বাচনের যে উদ্দেশ্য, অর্থাৎ অবাধে ভোটাধিকার প্রয়োগ করে নির্বাচন ফলাফল উঠে আসবে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব।
এদিকে আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে মাঠ কর্মকর্তাদের এখন থেকেই আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
বাংলাদেশের রাজধানী ঢাকার হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই আন্তর্জাতিক বিমানবন্দরে তৃতীয় টার্মিনালের আংশিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে আজ দুপুর ১২টায় চোখ ধাঁধানো মনোমুগ্ধকর এই টার্মিনালের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আকাশপথের যাত্রীদের জন্য বিশ্বমানের সেবা নিশ্চিত করা হচ্ছে। আগামীতে বাংলাদেশ হয়ে উঠবে আন্তর্জাতিক বিমান যোগাযোগের এক নতুন হাব, সে লক্ষ্য নিয়েই বিমানবন্দরগুলোর সম্প্রসারণ কাজ চলছে। এ সম্পর্কে একটি প্রতিবেদন শুনবেন বিশ্ব সংবাদের পর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ভারতের বিহার রাজ্যকে হিন্দু রাজ্য ঘোষণার দাবি জানিয়েছে বিজেপি বিধায়ক হরিভূষণ ঠাকুর বাচাউল। তাঁর এই দাবির বিরুদ্ধে বিহারের রাজনৈতিক মহলে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি।
ভারতের বিহার রাজ্যকে হিন্দু রাজ্য ঘোষণা দাবি জানিয়েছেন বিজেপি বিধায়ক হরিভূষণ ঠাকুর বাচাউল। গতকাল শুক্রবার তিনি এ সংক্রান্ত মন্তব্য করেন। হরিভূষণ ঠাকুরের এ ধরনের মন্তব্যে বিহারের রাজনৈতিক মহলে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। আজ শনিবার ওই ইস্যুতে প্রতিক্রিয়া জানিয়েছে আরজেডি ও জেডিইউ দল। জেডিইউ মুখপাত্র অভিষেক ঝা বলেছেন, বিজেপি বিধায়ক হরিভূষণ ঠাকুর বাচাউল অযৌক্তিক বক্তব্যের জন্য পরিচিত। আরজেডি মুখপাত্র ঋষি মিশ্র বলেছেন, বিজেপি নেতাদের শিক্ষার অভাব রয়েছে, তারা অশিক্ষিত। হরিভূষণ ঠাকুর বাচাউল, বিহার সরকার যা পরিচালনা করেছিল তাকে জাতিগত জরিপ বলা হয়। আপনারা সবসময় জাতিসুমারি বন্ধ করার চেষ্টা করেছেন। এ প্রসঙ্গে আজ পশ্চিমবঙ্গের দেওয়ান আব্দুল গনি কলেজের বিশিষ্ট অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইসমাইল রেডিও তেহরানকে বলেন,
হরিভূষণ চাওলের যে দাবি আর কি, বিহারকে হিন্দু রাজ্য ঘোষণা, এটা পুরোপুরি ভাবে অযৌক্তিক। এবং আমরা আগেও বলেছি যে বিজেপির কাছে আর কোনো এজেন্ডা নেই, তারা বেসিক্যালি বিভিন্ন রাজ্যে এই ধর্মীয় উত্তেজনা সৃষ্টি করে ওরা বিভাজন করার সৃষ্টি করছে।
বিহারে জেডিইউ মুখপাত্র অভিষেক ঝা বলেছেন, বাচাউল বা অন্য বিজেপি নেতারা তাদের বক্তব্যে প্রমাণ করেছেন যে তাদের দলের আদর্শ সংবিধানের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। সংবিধানে লেখা আছে, আমাদের দেশ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, মুসলিম রাজ্য মুসলিম রাষ্ট্র, হিন্দু রাজ্য হিন্দু রাষ্ট্রের কথা বলা উচিত নয়। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/bn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। ফৌজদারি অপরাধে দণ্ডিত একজন ইরানি নারীকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। ইরান নোবেল কমিটির এই সিদ্ধান্তকে বিদ্বেষপূর্ণ ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেছে। নরওয়ের নোবেল কমিটি শুক্রবার 2023 সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য 51 বছর বয়সী ইরানি নারী নার্গিস মোহাম্মদীর নাম ঘোষণা করে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসির কানিয়ানি শুক্রবারই এক বিবৃতিতে বলেছেন, কিছু ইউরোপীয় দেশ যে ইরান বিদ্বেষী ও হস্তক্ষেপমূলক নীতি মেনে চলে তারই অংশ হিসেবে নোবেল কমিটি এই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সিদ্ধান্ত নিয়েছে। তিনি আরও বলেন, ইরানের বিরুদ্ধে পশ্চিমা দেশগুলো চাপ প্রয়োগের যে কৌশল গ্রহণ করেছে তারই ধারাবাহিকতায় নোবেল কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। কানিয়ানি বলেন, এই সিদ্ধান্ত তাদের কোনো উপকারে আসবে না, বরং স্বাধীনচেতা জাতি হিসেবে বেঁচে থাকার ক্ষেত্রে ইরানি জাতিকে আরও বেশি সংকল্পবদ্ধ করবে। ইউক্রেনের অন্তত 17 জন সেনা তাদের কমান্ডারের নির্দেশ অমান্য করে রাশিয়ার যোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করেছে। ইউক্রেন থেকে রাশিয়ায় যোগ দেওয়া দোনেস্ক অঞ্চলে এই ঘটনা ঘটেছে। রাশিয়ার বার্তা সংস্থা রিয়া নোভোস্তি জানিয়েছে, ইউক্রেনের কমান্ডার এসব সেনাকে গোলাবারুদ ছাড়াই নিজেদের অবস্থান ধরে রাখার নির্দেশ দিলে তা অমান্য করে তারা রুশ যোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করে। দৃশ্যত একটি ড্রোন থেকে ধারণ করা ভিডিওতে দেখা যায়, সিঙ্গেল লাইনে গিয়ে ইউক্রেনের সেনারা রাশিয়ার সেনাদের কাছে তাদের অস্ত্র সমর্পণ করে। দেহ তল্লাশি করার পর তাদের বুলেট প্রুফ জ্যাকেট খুলে নেওয়া হয় এবং একটি ট্রাকে তোলা হয়। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতাবন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাস আজ সকালে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে ভয়াবহ অভিযান চালিয়েছে। আল আকসা তুফান নামের ওই অভিযানে অন্তত 100 ইহুদিবাদী নিহত এবং 300+ আহত হয়েছে। বিস্তারিত সংবাদ ভাষ্যটি শুনুন রেজওয়ান হোসেনের পরিবেশনায়।
হামাসের আলাক্সা স্টর্ম নামের বিস্ময়কর অভিযানে ইহুদিবাদী সেনাবাহিনী সহ সীমান্ত এলাকায় বসতি স্থাপনকারীরা এখন চোখে মুখে দুঃস্বপ্ন দেখছে। হামাস তেল আবিব আশদুদ সহ অধিকৃত অঞ্চলে আজ সকালে 5,000-এরও বেশি ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা চালিয়েছে। ইসরায়েল টাইমস সংবাদপত্রের মতে আলাক্সা স্টর্ম অভিযানে অন্তত 20 ইহুদিবাদী নিহত এবং 300+ আহত হয়েছে। ইহুদিবাদী মিডিয়া আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে। স্থল, আকাশ এবং সমুদ্র থেকে একযোগে ওই অভিযান চালানো হয়েছে। হামাস অধিকৃত ফিলিস্তিনের বিভিন্ন লক্ষ্যবস্তুতে 5,000-এর বেশি রকেট নিক্ষেপ করেছে। তার পাশাপাশি প্রতিরোধ আন্দোলনের সংগ্রামী বাহিনী 1948 সালের অধিকৃত অঞ্চলে সফলভাবে অনুপ্রবেশ করে কঠোর আঘাত এনেছে। ওই অভিযানে ব্যাপক হতাহতের পাশাপাশি ইহুদিবাদী বহু সেনাও গ্রেফতার হয়েছে। আলাক্সা স্টর্ম অভিযানে ফিলিস্তিনি যোদ্ধারা ইহুদিবাদী বসতি নাহাল ওজ দখল করেছে। তারা অধিকৃত অঞ্চলের দক্ষিণে ইহুদিবাদী সেনাদের একটি বিমান ঘাঁটিতে প্রবেশ করে তাদের বেশ কয়েকটি F-16 বোমারু বিমান গাজায় স্থানান্তর করেছে। ইহুদিবাদী টিভি চ্যানেল 13 জানিয়েছে, ফিলিস্তিনি প্রতিরোধের আজকের অভিযান ছিল 2008 সালের পর থেকে নজিরবিহীন। এই ভূমি দখলের শুরু থেকে ফিলিস্তিনি প্রতিরক্ষামূলক অভিযানের ইতিহাসে আজকের অভিযানকে একটি টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচনা করা হচ্ছে। আলাক্সা ঝড় অপারেশনের মাধ্যমে হামাস 1948 সালের ইসরায়েল নামে পরিচিত অধিকৃত অঞ্চলে প্রবেশের ক্ষেত্রে হিজবুল্লাহর চেয়ে এগিয়েছিল। প্রকৃতপক্ষে হিজবুল্লাহ ইতিপূর্বে ইহুদিবাদী শাসক গোষ্ঠীকে অধিকৃত ফিলিস্তিনের অভ্যন্তরে অভিযান চালানোর যে হুমকি দিয়েছিল, হামাস তা বাস্তবায়ন করেছে। পার্থক্য হল তারা অধিকৃত ফিলিস্তিনের উত্তরাঞ্চলের পরিবর্তে দক্ষিণে তা বাস্তবায়ন করেছে। তার মানে হল প্রতিরোধ যোদ্ধারা একই সঙ্গে অধিকৃত ফিলিস্তিনের উত্তর এবং দক্ষিণ দিক থেকে তাৎক্ষণিকভাবে ঝটিকা আক্রমণ করতে সক্ষম। হামাস সহ অপরাপর প্রতিরোধ যোদ্ধারাও ইতিপূর্বে বারবার হুমকি দিয়েছিল আলাক্সা মসজিদে ইসরায়েলি বাহিনীর ক্রমবর্ধমান আক্রমণের মুখে তারা চুপ করে থাকবে না। সেই হুমকিও যেন আজ বাস্তবায়ন করা হল। এই অভিযানের মাধ্যমে হামাস কেবল আলাক্সা মসজিদে ইহুদিবাদীদের ক্রমবর্ধমান আক্রমণের জবাবই দেয়নি, বরং পশ্চিম তীরে ইহুদিবাদীদের দমনমূলক অভিযানেরও প্রতিশোধ নিয়েছে। আজকের অভিযানে ইহুদিবাদী প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ব্যর্থতার ইতিহাসে আরেকটি ঐতিহাসিক ব্যর্থতা যুক্ত হল। এই ব্যর্থতা নেতানিয়াহুর জোট সরকারের পতন ডেকে আনতে পারে বলে মনে করা হচ্ছে, কারণ ইহুদি বসতি স্থাপনকারীরা অধিকৃত ফিলিস্তিনে তাদের পা রাখার পর থেকে এরকম পরাজয় আর অপমানের সম্মুখীন হয়নি কোনোদিন। নেতানিয়াহুর সামনে এই ক্ষতি পূরণ করার কোনো উপায় নেই। বড় আকারের কোনো অভিযান যদি ফিলিস্তিনিদের বিরুদ্ধে শুরু করে, তাহলে তার পরিণতি যে কিরকম ভয়ঙ্কর হবে তা আজকের আলাক্সা স্টর্ম অভিযান থেকে নিশ্চয়ই অনুমান করা যায়।
ফিরে আসছে দৃষ্টিপাতে, এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশে ঢাকার হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আন্তর্জাতিক বিমানবন্দরে তৃতীয় টার্মিনালের আংশিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সম্পর্কে এখন শুনুন ঢাকা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো টেলিফোন বার্তা।
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের আংশিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কৃত্রিম বুদ্ধিমত্তা AI প্রযুক্তি ব্যবহার করে আজ শনিবার দুপুর 12টায় চোখ ধাঁধানো মনোমুগ্ধকর এই টার্মিনালের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সেখান থেকে তাকে একটি চেক ইন কাউন্টারে নিয়ে যাওয়া হয়। পরে উদ্বোধনী অনুষ্ঠানে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সহ সরকারের সংশ্লিষ্টরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নতুন এই অগ্রযাত্রার বিস্তারিত জানান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, আকাশপথের যাত্রীদের জন্য বিশ্বমানের সেবা নিশ্চিত করা হচ্ছে। আগামীতে বাংলাদেশ হয়ে উঠবে আন্তর্জাতিক বিমান যোগাযোগের এক নতুন হাব।
তৃতীয় টার্মিনাল সম্পূর্ণভাবে চালু হলে এটা প্রায় 1,20,00,000 যাত্রী, তবে ভবিষ্যতে এটা প্রায় 2,00,00,000 কাছাকাছি হবে বলে আমি বিশ্বাস করি। কারণ বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের কারণে এই বাংলাদেশটাই হবে এক সময় আন্তর্জাতিক বিমান পরিবহনের হাব।
টার্মিনালের মনোমুগ্ধকর নির্মাণশৈলীর মাধ্যমে আকাশপথের যাত্রী ও বিভিন্ন দেশের এয়ারলাইন্সকে তাক লাগিয়ে দিয়েছে বাংলাদেশ। এই টার্মিনাল ব্যবহার করে ভোগান্তি এড়াতে পারবেন যাত্রীরা। দীর্ঘ যানজটে আটকে থাকার দুর্ভোগ কমাতে মূল সড়ক ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের সঙ্গে সরাসরি যুক্ত করা হচ্ছে টার্মিনালটি। বিবেচক জানায়, তৃতীয় টার্মিনালের 90% কাজ ইতিমধ্যেই সম্পন্ন করা হয়েছে, বাকি কাজগুলো মূলত অপারেশন সংক্রান্ত। এভিয়েশন সংশ্লিষ্টরা বলছেন, এই টার্মিনাল পুরোপুরি চালু হলে দেশের এভিয়েশন খাতে নতুন দুয়ার উন্মোচন হবে। তবে এত আয়োজন করে এত আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ বিমানবন্দর পরিচালনার দায়িত্বে যারা থাকবেন, তাদের সেবার মানসিকতা যদি ভালো না হয়, যদি সেবা দেওয়ার আগ্রহ কম থাকে, তাহলে যাত্রীদের লাভ খুবই কম হবে, এমনটা মন্তব্য করেছেন এভিয়েশন বিশেষজ্ঞ মফিজুর রহমান।
শুধু উন্নত প্রযুক্তি আনলে হবে না, সেই উন্নত প্রযুক্তিটাকে হ্যান্ডেল করার জন্য আমাদের প্রশিক্ষিত জনবল লাগবে, যেখানে আমাদের ভয়াবহ দুর্বলতা আছে।
আর দ্য মনিটর পত্রিকার সম্পাদক ও আরেক এভিয়েশন খাত বিশ্লেষক ওয়াহিদুল হক মনে করেন,
এন্ট্রি পয়েন্ট থেকে শুরু করে প্লেনের গেট পর্যন্ত এই যে বিভিন্ন স্তরে যারা তাদেরকে সেবা দিবে, এই সেবা প্রদানকারী সংস্থাগুলো বা ব্যক্তিবর্গকে সেবার মানসিকতা বাড়াতে হবে। শুধুমাত্র এই অট্টালিকা দিয়ে আমরা আমাদের যাত্রীদের চাহিদা পূরণ করতে পারবো না।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হলো সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাত। আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে সাপ্তাহিক আয়োজন অমর মনীষী আল ফারাবি।
অমর মনীষী আল ফারাবি।
শ্রোতা বন্ধুরা, মুসলিম বিশ্বের গর্ব, সেরা দার্শনিক ও চিন্তাবিদ অমর মনীষী আল ফারাবির জীবন, ইতিহাস এবং জ্ঞান বিজ্ঞানে তার নানা কর্মকাণ্ড ও অবদান নিয়ে আমাদের সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ শুনুন এ ধারাবাহিকের সপ্তম পর্ব। পরিবেশনে রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি নাসির মাহমুদ। গত পর্বের আলোচনায় আমরা আল ফারাবির চিন্তা, গবেষণা ও রচনা সামগ্রীর মাধ্যমে আরেক বিখ্যাত মনীষী ইবনে সিনার প্রভাবিত হওয়ার বিষয়ে আলোচনা করেছিলাম। তবে ইবনে সিনা ছাড়াও ফারাবি অন্যান্য মুসলিম চিন্তাবিদদেরও প্রভাবিত করেছেন, যাদের প্রতি খুব কমই দৃষ্টি দেওয়া হয়। তাদের মধ্যে একজন হলেন ইবনে মাসকুইয়ে, যার দুটি বই আল তাহারে ও তাহজিব আল আখলাকের কথা উল্লেখ করা যায়। ইবনে মাসকুইয়ে অ্যারিস্টটলের কাছ থেকে যা কিছু পেয়েছেন তা নিয়েছিলেন ফারাবির মাধ্যমে। ইবনে মাসকুইয়ে তাঁর রচনার ফারাবির নীতিশাস্ত্রকে ব্যবহার করেছেন। বলা যায় যে ইবনে মাসকুইয়ে তাঁর মধ্যপন্থী তত্ত্বে অ্যারিস্টটল দ্বারা সরাসরি প্রভাবিত ছিলেন, কিন্তু তাঁর সেই তত্ত্বের বিশ্লেষণে এবং তাঁর ধর্মীয় শিক্ষার ক্ষেত্রে তিনি সরাসরি ফারাবি দ্বারা প্রভাবিত ছিলেন। অন্য কথায় বলা যায়, ইবনে মাসকুইয়ের নীতিশাস্ত্র, বিশেষ করে সংযম, সৌভাগ্য ও বরকত তত্ত্ব ফারাবির মতামত ও চিন্তা দর্শন থেকে উদ্ভূত। উদাহরণস্বরূপ, তিনি সাহসিকতাকে রাগ বা ক্রোধ থেকে আসার শক্তির একটি গুণ হিসেবে বিবেচনা করেন এবং ন্যায় বিচারকে একটি কল্যাণ হিসেবে বিবেচনা করেন, যা জ্ঞান, সাহস ও পুণ্য, এই তিনটি গুণের মিলনের ফল।
এই প্রতিটি গুণের ব্যাখ্যা ইবনে মাসকুইয়ে এমন ভাবে উল্লেখ করেছেন যেখানে ফারাবির গভীর প্রভাব রয়েছে। বিশেষ করে তিনি বিশ্বাস করেন যে এই গুণগুলো প্রশিক্ষণ ও অভ্যাসের মাধ্যমে অর্জিত হয়। অর্থাৎ তিনি বিশ্বাস করেননি যে এই গুণগুলো প্রাকৃতিক এবং সহজাত, তবে বিশ্বাস করেছিলেন যে সেগুলো অর্জিত বিষয় ঠিক যেমনটা বিশ্বাস করতেন ফারাবি। সত্যিকারের কল্যাণ সম্পর্কে বিশ্লেষণে ইবনে মাসকুইয়ে আল ফারাবি থেকেও স্পষ্ট ধারণা তুলে ধরেছেন। ফারাবির মতো তিনিও বিশ্বাস করেন যে চিরস্থায়ী সত্তা চিরকাল বেঁচে থাকে এবং যখন একটি সত্তা এমন পরিপূর্ণতার স্তরে পৌঁছে যে স্থায়ীভাবে যে কোনো উৎস থেকে অনুগ্রহ গ্রহণ করার প্রবণতা থাকে, যা তার জন্য সর্বোচ্চ মর্যাদা বয়ে আনে, আর এটাই চূড়ান্ত সুখ বা সৌভাগ্য। এছাড়াও ফারাবির মতো ইবনে মাসকুইয়ে বিশ্বাস করতেন যে যতক্ষণ পর্যন্ত এ স্তরগুলো তাদের লক্ষ্যের শেষ প্রান্তে পৌঁছেছে, ততক্ষণ পর্যন্ত পূর্ণ অর্জনের মাধ্যমে সুখ বা সৌভাগ্য অর্জন করা যায়। আর দিগন্তের এই প্রান্তরটি হল ফেরেশতাদের প্রথম দিগন্ত, যা মানুষের ক্ষেত্রে সর্বোচ্চ স্তর।
যুক্তিবিদ্যার ক্ষেত্রে পোরফিরিয়াসের পর ফারাবি ছিলেন অ্যারিস্টটলীয় যুক্তিবিদ্যা তুলে ধরার ক্ষেত্রে বড় উদ্যোক্তা। তিনি মুসলিম বিশ্বে ও ইসলামী দর্শনে অ্যারিস্টটলীয় যুক্তিবিদ্যা স্থানান্তর করার ক্ষেত্রে ভূমিকা রেখেছিলেন। তাই ফারাবির পর সব যুক্তিবিদই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ফারাবির দৃষ্টিকোণ থেকে যুক্তিবিদ্যা অধ্যয়ন করেছেন। এই যুক্তিবিদ্যার অংশ হচ্ছে অ্যারিস্টটলীয় যুক্তি, যা ফারাবিকে পরবর্তী মুসলিম মনীষীদের কাছে ফারাবির তত্ত্ব নামে পরিচিত করে তোলে। যাই হোক, অন্যান্য অনেক দার্শনিক ও ধর্মতাত্ত্বিক ফারাবির চিন্তা দর্শন ও তার গবেষণা কর্মের কথা উল্লেখ করেছেন। তাদের মধ্যে ইবনে রুশদ, গাজ্জালি, শাহরিস্তানি, ইবনে সাবাইন, ইবনে তাইমিয়া, হাজেম কারতাজনি, খাজা নাসিরুদ্দিন তুসি সোহরাওয়ার্দী, সৈয়দ আন্দালুসি, ইবনে বাজা খাজেরি, মীর দামাত, মোল্লা সাদ্র, শামসি গিলানি, আব্দুর রাজ্জাক লাহেজি, ফয়েজ কাশানি প্রমুখ চিন্তাবিদ ও মনীষীদের নাম উল্লেখ করা যায়।
এই চিন্তাবিদদের মধ্যে কেউ কেউ ফারাবির ভক্ত ছিলেন এবং কেউ কেউ, যেমন গাজ্জালি, শাহরিস্তানি, ইবনে বাখায়ে, ইবনে তাহমিয়া, ইবনে হাজার বা মোহাম্মদ বাকের মাজলেসি, ছিলেন ফারাবির শত্রু ও বিরোধী। তবে ফারাবিকে ইতিবাচক কিংবা নেতিবাচকদের দৃষ্টিকোণ থেকেই তারা দেখুক না কেন, উভয়ে ফারাবির মতামত ও চিন্তা দর্শনের দ্বারা প্রভাবিত হয়েছে। ফারাবির ভক্তরা নীতিশাস্ত্র ও যুক্তিবিদ্যায় ফারাবির বক্তব্যগুলোকে নিজেদের বইয়ে নিজেদের নামে চালিয়ে দিয়েছেন। যারা ফারাবির রচনাগুলো পড়েছেন এবং ব্যবহার করেছেন, তাদের খুবই কমই তাদের লেখায় ফারাবির নাম উল্লেখ করেছেন। ইমাম রাজি, শামসুদ্দিন সামরকান্দি এবং কুতুব রাজির মতো ব্যক্তিরা ছিলেন এমন ব্যক্তিত্ব যাদের যুক্তিবিদ্যার বইগুলো ফারাবির যুক্তি দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত। ফারাবির রচনার অনুকরণকারী এবং তার ভক্তদের মধ্যে অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের মধ্যে রয়েছে আবু হায়ান তোহিতি, আবু সোলাইমান সাজস্তানি, আবুল হাসান মোহাম্মদ আমেরি, জালালউদ্দিন মোহাম্মদ দাওয়ানি, গিয়াসুদ্দিন মনসুর দাস্তেগি, সুলতান উলামায়ে ইস্পাহানি এবং ইবনে খাতুন আমিলি।
এমন অনেক ব্যক্তিত্ব রয়েছেন যারা ইতিহাসে খুব একটা পরিচিত নন, আবার এমন অনেক অপ্রকাশিত পাণ্ডুলিপি রয়েছে যার মধ্যে ফারাবির চিন্তা গবেষণার গভীর প্রভাবের চিহ্নগুলো খুঁজে পাওয়া যায়। উদাহরণস্বরূপ, তুরস্কের আসাদ এফেন্দি লাইব্রেরিতে সংরক্ষিত জামাল ফালাসাফে মানি বিজুমা নামে 1418 নম্বর একটি পাণ্ডুলিপির কথা উল্লেখ করা যায়, যার লেখক তালকিস মোহাম্মদ বিন আলী বিন আবদুল্লাহ বিন মোহাম্মদ আল হিন্দি। এতে তিনি ফারাবির প্রচুর উদ্ধৃতি তুলে ধরেছেন। এছাড়া আমরা আবদুল লতিফ বিন ইউসুফ বিন মোহাম্মদ বিন আলী বাগদাদের আন নাসিহাতিন আন নাস কাফে বইটির কথাও উল্লেখ করতে পারি, যেখানে প্লেটো ও অ্যারিস্টটলের দর্শনের উদ্ধৃতি উল্লেখ করার সময় লেখক ফারাবির মাধ্যমে ব্যাপক প্রভাবিত হওয়ার কথা উল্লেখ করেছেন।
ফেনোমেনোলজি, যুক্তিবিদ্যা, আধিবিদ্যা, ধর্মতত্ত্ব, নীতিশাস্ত্র এবং এমনকি প্রাকৃতিক বিজ্ঞান সহ ইহুদি দর্শনের অনেক বিষয়ে ফারাবির ব্যাপক প্রভাব অনেক গবেষকের দৃষ্টি আকর্ষণ করেছে। ফেনোমেনোলজি একটি দর্শন যা মানুষের ব্যক্তিত্বের বাস্তবতার প্রতি এবং তার ব্যাখ্যাগুলোর উপর মনোযোগ প্রদান করে। ফেনোমেনোলজি ক্ষেত্রে ফারাবির গুরুত্বপূর্ণ গ্রন্থ। এসা আল উলুম, যা ইহুদি দার্শনিকদের সবচেয়ে বেশি মনোযোগ আকৃষ্ট করেছে এবং প্রায় 1200 থেকে 1400 খ্রিস্টাব্দের মধ্যে বেশ কিছু ইহুদি পণ্ডিতকে প্রভাবিত করেছে। এই পণ্ডিতের মধ্যে একজন হলেন জোসেফ বিন জুদাহ ইবনে আকনিন, যিনি ছিলেন মরক্কোর একজন ইহুদি পণ্ডিত। তিনি 1226 সালে মারা যান। জোসেফ বিন জুদাহ বিখ্যাত ইহুদি দার্শনিক মুসা বিন মাইমনের ছাত্রদের একজন ছিলেন। তিনি দর্শনে পাণ্ডিত্য অর্জন করেন। তিনিও ছিলেন ইসলামী দর্শনের অন্যতম খ্যাতিমান মনীষী ফারাবি ও ইবনে সিনার শিষ্যদের একজন।
এছাড়া ফারাবির আরেক ভক্ত ইউসুফ বিন ইয়াহবে তার তাবাল নফুস বইতে, যা নীতিশাস্ত্রের একটি বই, তাতে সরাসরি ফারাবির বইয়ের বড় অংশ উদ্ধৃত এবং বর্ণনা করেছেন। তিনি দর্শন, যুক্তিবিদ্যা, এমনকি সঙ্গীতে ফারাবির কাজের অনেক কিছু এবং বৈচিত্র্যময় অংশের পুনরাবৃত্তি করেছেন, যা ফারাবির প্রতি তাঁর শ্রদ্ধা ও বিশ্বাসের প্রমাণ বহন করে। তো শ্রোতা বন্ধুরা, অমর মনীষী আল ফারাবির জীবন ইতিহাস নিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি। কথা হবে আবারও আগামী আসরে। পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে প্রাথমিক আয়োজন কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি মুজাহিদুল ইসলাম।
আশা করছি আপনারা ভালো আছেন। আজ 7ই অক্টোবর শনিবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম। যুক্তরাষ্ট্র থেকে প্রবাসী আয় আসা অর্ধেকে নেমেছে প্রথম আলো। তৃতীয় টার্মিনাল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। ইত্তেফাক, সরকার পতনের এক দফা দাবি বিএনপির মূল টার্গেট ঢাকা। যুগান্তর, বিএনপির কঠোর আন্দোলনের হুমকি উপহাস মাত্র, বললেন ওবায়দুল কাদের। মানব জমিন, রাজধানীতে 24 ঘন্টায় 80 মিলিমিটার বৃষ্টিপাত, জলাবদ্ধতা, যানজটে নাকাল জনজীবন। ডেইলি স্টার বাংলা। কলকাতা শিরোনাম, ভয়ের অন্ধকারে ডুবেছে সিকিম, রাত জেগে তিস্তার গর্জন শোনেন ওরা। আনন্দবাজার পত্রিকা, বিষ্ণুইকে না ছাড়লে খুন করা হবে মোদীকে, হুমকির জেরে আরো কঠোর নিরাপত্তা। সংবাদ প্রতিদিন, লড়াই আগের চেয়েও তীব্র, ধর্ণায় বার্তা অভিষেকের আজকাল। নিউজ ক্লিক, নিপীড়নের প্রতিবাদ ছড়াল বিশ্বে, হাইকোর্টের শুনানি 9ই অক্টোবর। গণশক্তি।
শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার বাংলাদেশের জাতীয় দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী, অবাধ নিরপেক্ষ নির্বাচন আমাকে শেখাতে হবে না, এই শিরোনামের খবরে দৈনিক প্রথম আলো লিখেছে। অবাধ ও নিরপেক্ষ নির্বাচন তাকে শেখাতে হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বারবার সুষ্ঠু ভোটের কথা কেন আসছে? জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান উপলক্ষে যুক্তরাষ্ট্র এবং পরে যুক্তরাজ্য সফর সম্পর্কে জানাতে গতকাল বিকেলে গণভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী। তিনি তিনটি গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন। যুক্তরাষ্ট্রে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কোনো আলোচনা হয়নি। একদিকে আমার আইন শৃঙ্খলা সংস্থার উপর স্যাংশন দেবে, আবার তাদের কাছ থেকে নিরাপত্তা চাইবে। তিনি বলেন, বেশি কথা বললে সব বন্ধ করে দিয়ে বসে থাকব। এদিকে যুগান্তরের খবরে লেখা হয়েছে, প্রধানমন্ত্রীর গণভবনে দেয়া বক্তব্য প্রত্যাখ্যান করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না। প্রধানমন্ত্রী গণভবনে সংবাদ সম্মেলন করে মিথ্যা কথা বলেন, প্রতারণা করেন, খালি মাঠে যাকে বলি ওয়াকওভার নিয়ে তিনি আবারও সরকার গঠন করতে চান বলে মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাজনীতির অপর এক খবরে যুগান্তর শিরোনাম করেছে এমন, সরকার পতনের এক দফা দাবি বিএনপির মূল টার্গেট ঢাকা। বিস্তারিত খবরে লেখা হয়েছে, সরকার পতনের এক দফা দাবি আদায়ে ঢাকাকে ঘিরেই চূড়ান্ত পরিকল্পনা সাজাচ্ছে বিএনপি। সারাদেশে নানা কর্মসূচি শেষে রাজধানীকে আন্দোলনের কেন্দ্রে পরিণত করতে চায় দলটি, এজন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। দ্বিতীয় ধাপের টানা কর্মসূচির শেষ দিনে 18 অক্টোবর ঢাকায় জনসমাবেশ থেকে দাবি মেনে নিতে সরকারকে আলটিমেটাম দেওয়া হতে পারে। সেটি বাস্তবায়ন না হলে ঢাকা কেন্দ্রিক কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। ঢাকা মহানগরকে সহযোগিতা করতে আশপাশের জেলাকে প্রস্তুত থাকতে বলা হচ্ছে। এজন্য এসব জেলাকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে নানা পদক্ষেপ নিয়েছে দলটির হাইকমান্ড। আর মানবজমিনের খবরে বিএনপির কঠোর আলটিমেটামের প্রতিক্রিয়া জানিয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, বিএনপির কঠোর আন্দোলনের হুমকি উপহাস মাত্র।
অর্থনীতির খবরে প্রথম আলো লিখেছে, যুক্তরাষ্ট্র থেকে প্রবাসী আয় আসা অর্ধেকে নেমেছে। বিস্তারিত খবরে লেখা হয়েছে, সবচেয়ে বেশি প্রবাসী আয় বা রেমিটেন্স আসে এমন 10টি উৎস দেশের মধ্যে 7টি থেকে আয় কমেছে। এর মধ্যে সবচেয়ে বেশি কমেছে যুক্তরাষ্ট্র থেকে। বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়ের উৎস যুক্তরাষ্ট্র থেকে আয় আসা প্রায় অর্ধেকে নেমেছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর দেশে 1.5 বছর ধরে ডলার সংকট চলছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভে চাপ পড়েছে। ব্যাংকের মাধ্যমে প্রবাসী আয় আসা কমে যাওয়ায় সেই চাপ আরও বাড়ছে। যুক্তরাষ্ট্রে থাকা বাংলাদেশি নাগরিকদের বড় অংশই শিক্ষিত, তাদের আয় না কমলেও দেশে আয় পাঠানো কমিয়ে দিয়েছেন। বৈধ পথের চেয়ে হুন্ডিতে দাম অনেক বেশি, এজন্য এখন অনেকেই সেই পথ বেছে নিচ্ছেন।
এবারে কলকাতার কয়েকটি খবরের বিস্তারিত। ভয়ের অন্ধকারে ডুবেছে সিকিম, রাত জেগে তিস্তার গর্জন শোনে নোরা। আনন্দবাজার পত্রিকার এ শিরোনামের খবরে লেখা হয়েছে, চারদিকে ঘুটঘুটে অন্ধকার, তারই মধ্যে পাহাড়ের কোলে একটা দুটো আলো টিমটিম করে জ্বলছে। আর সেদিকে তাকিয়েই মনে ভয় আর আতঙ্ক নিয়ে রাত্রি যাপন করছেন বানভাসী উত্তর সিকিমের বহু মানুষ। ভোর হওয়ার অপেক্ষা এবং আতঙ্ক নিয়ে রাত কাটাচ্ছেন তারা। মনে তাঁদের একটাই প্রশ্ন, তিস্তা আবার রুদ্র মূর্তি ধারণ করবে না তো? অন্ধকারে ভেসে যেতে হবে না তো? হু হু করে বাড়ছে সিকিমের দুর্যোগে মৃত্যুর সংখ্যা। সিকিমের লোনক হ্রদ ফেটে সৃষ্টি হওয়া বন্যা কমপক্ষে 24,000 মানুষের জীবনে প্রভাব ফেলেছে, মৃত্যুর সংখ্যা 25 ছাড়িয়েছে।
বিষ্ণইকে না ছাড়লে খুন করা হবে মোদীকে, হুমকির জেরে আরো কঠোর নিরাপত্তা। দৈনিক সংবাদ প্রতিদিনের এই শিরোনামের খবরে লেখা হয়েছে, একগুচ্ছ হুমকি, যার জেরে সারা দেশে কঠোর করা হলো নিরাপত্তা, সতর্ক করা হলো নিরাপত্তা এজেন্সিগুলোকে। উড়ো ইমেইলে হুমকি দেওয়া হয়েছে, গ্যাংস্টার লরেন্স বিষ্ণইকে মুক্তি দেওয়া না হলে, 500 কোটি টাকার দাবি মেটানো না হলে খুন করা হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দেওয়া হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামও।
কামদুনি গণধর্ষণ ও খুনের ঘটনায় দুইজনের আমৃত্যু কারাদণ্ড, বেকসুর খালাস 4। সংবাদ প্রতিদিন পত্রিকার এ খবরে লেখা হয়েছে, কামদুনি গণধর্ষণ ও খুনের ঘটনায় ফাঁসির সাজা রদ, পরিবর্তে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ কলকাতা হাইকোর্টের। দোষী আনসার আলী মোল্লা এবং সাইফুল আলী মোল্লাকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। 2013 সালে 7 জুন পরীক্ষা দিয়ে কামদুনি বাড়িতে ফিরছিলেন রাজারহাট ডিরোজিও কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রীটি। অভিযোগ, বাস থেকে নেমে হেঁটে বাড়ি ফেরার পথে তাকে রাস্তা থেকে জোর করে পাঁচিলে ঘেরা একটি ঘরে নিয়ে যায় 9 জন দুষ্কৃতী।
সেখানেই দফায় দফায় চলে গণধর্ষণ। এই ঘটনার প্রতিবাদে রাজ্য জুড়ে ধিক্কার আন্দোলন শুরু হয়। শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসরে এখানেই গুটিয়ে নিচ্ছি,
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
ইরান ইরাক যুদ্ধের ইতিহাস।
শ্রোতা বন্ধুরা, ইরান ইরাক যুদ্ধের ইতিহাস অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন
এবং আমি সোহেল আহমেদ।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। গত আসরে আমরা 8 বছরের পবিত্র প্রতিরক্ষা যুদ্ধে আশুরা বিপ্লব কি প্রভাব রেখেছিল তা নিয়ে আলোচনা করেছি। আজ আমরা একই বিষয়ে আরো খানিকটা কথা বলার চেষ্টা করব। আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
কারবালার ময়দানে ইমাম হুসেন আলাইহিসসালাম ও তার প্রিয় সঙ্গীদের শাহাদাতের বীরত্বগাথা স্মরণ করার মাধ্যমে ইরানি যোদ্ধারা পবিত্র প্রতিরক্ষা যুদ্ধে মানসিক শক্তি সঞ্চয় করতেন। ইমাম হুসেন আলাইহিসসালাম তার ভাই ও দ্বিতীয় ইমাম হাসান আলাইহিসসালামের শাহাদাতের পরপরই ইমামতের মূল্যবান দায়িত্বভার কাঁধে তুলে নিয়েছিলেন। ইমামতের দায়িত্ব গ্রহণ থেকে শুরু করে কারবালার ময়দানে শাহাদাতের সুধা পান করার আগ পর্যন্ত ইমাম হুসেন আলাইহিসসালাম আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনকে নিজের জীবনের একমাত্র ব্রতে পরিণত করেছিলেন। এক মুহূর্তের জন্য তিনি আল্লাহর সন্তুষ্টি অর্জনের আকাঙ্ক্ষা থেকে বিচ্যুত হননি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র যখন তার বিপ্লব শুরু করার উদ্দেশ্যে মদিনা থেকে মক্কা অভিমুখে রওনা হন, তখন তিনি নিজের ভাই মোহাম্মদ হানাফিয়াকে উদ্দেশ্য করে এক চিঠিতে লেখেন,
বিসমিল্লাহির রহমানির রহিম, এটি হোসেন বিন আলী বিন আবি তালিবের পক্ষ থেকে তার ভাই মোহাম্মদকে উদ্দেশ্য করে লিখিত ওসিয়ত। হোসেন সাক্ষ্য দিচ্ছে যে এক আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই, তার কোনো শরিক নেই এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যিকার অর্থে তার বান্দা ও রাসুল। তিনি আল্লাহর পক্ষ থেকে সত্য প্রতিষ্ঠার লক্ষ্যে পৃথিবীতে আবির্ভূত হয়েছেন। জান্নাত ও জাহান্নাম সত্যি এবং তাতে বিন্দুমাত্র সংশয়ের অবকাশ নেই। অবশ্যম্ভাবী রূপে কিয়ামত সংঘটিত হবে এবং সেদিন মহান আল্লাহ মৃত ব্যক্তিদেরকে কবর থেকে জীবিত করে পুনরুত্থিত করবেন। এই ওসিয়াতনামাই ইমাম হুসেন আলাইহিসসালামের আশুরা বিপ্লবের লক্ষ্য উদ্দেশ্য পরিষ্কারভাবে বর্ণনা করা হয়েছে। ইমাম লিখেছেন,
আমি নিচ্ছক বিদ্রোহ করার জন্য বিদ্রোহ করছি না, কিংবা জমিনের বুকে ফাসাদ বা বিশৃঙ্খলা সৃষ্টি করাও আমার উদ্দেশ্য নয়। আমার নানার উম্মতকে সংশোধন করার উদ্দেশ্যেই আমার এই বিপ্লব। আমি মানুষকে সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করার লক্ষ্য নিয়ে ময়দানে অবতীর্ণ হয়েছে। এ কাজে আমি আমার নানাজি রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আমার পিতা আলী আলাইহিসসালামের আদর্শ অনুসরণ করব। যদি সকলে সত্য গ্রহণ করে তাহলে তারা মহান আল্লাহর ক্ষমা লাভের উপযুক্ত হবে, কিন্তু যদি তারা সত্য গ্রহণ না করে তাহলে আমি ধৈর্যের চরম পরাকাষ্ঠা প্রদর্শন করব এবং আল্লাহর পক্ষ থেকে যে কোনো মীমাংসা মেনে নেওয়ার জন্য প্রস্তুত থাকব। হে আমার ভাই, এটি হচ্ছে আমার পক্ষ থেকে তোমার প্রতি ওসিয়ত। আমি আল্লাহর কাছে তৌফিক কামনা করছি, তার উপর নির্ভর করছি এবং তার প্রতি আমার প্রত্যাবর্তন।
ইরানি যোদ্ধারা যেদিন আগ্রাসী ইরাকি বাহিনীর হাত থেকে খুররাম শহর মুক্ত করেন, সেদিন ইসলামী বিপ্লবের মহান নেতা ইমাম খোমেনি রহমতুল্লাহ বলেছিলেন, খুররাম শহরকে আল্লাহ মুক্ত করে দিয়েছেন। তিনি ইরানি যোদ্ধাদেরকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করাকে জীবনের একমাত্র লক্ষ্য হিসেবে নির্ধারণ করার আহ্বান জানিয়ে বলেন, একমাত্র তারাই শহীদদের সর্দার ইমাম হুসেইন আলাইহিস সালামের প্রকৃত অনুসারী হতে পারবে, যারা ইসলাম ও পবিত্র কোরআনের আদর্শ অনুযায়ী নিজেদের জীবন পরিচালিত করতে পারবে। ইরাকের বিরুদ্ধে 8 বছরের পবিত্র প্রতিরক্ষা যুদ্ধে ইরানি যোদ্ধারা তাদের প্রতিটি কাজ কারবালার কোষ্ঠীপাথরে যাচাই করে নিতেন। তারা সবসময় নিজেদের মধ্যে আলোচনায় আশুরা বিপ্লব নিয়ে কথা বলতেন এবং কে নিজেকে কতটা বেশি ইমাম হোসেনের অনুসারীতে পরিণত করতে পারবেন সে চেষ্টায় ব্যস্ত থাকতেন।
ইরানের মাজান্দারান প্রদেশের সেনা কমান্ডার কর্নেল সাফার আলী বাকেরজাদে পবিত্র প্রতিরক্ষা যুদ্ধে আশুরা বিপ্লবের প্রভাব বর্ণনা করতে গিয়ে বলেন, ওয়ালফাজ 8 অভিযানের সময় আমাকে একটি দীর্ঘ পথের ওপর বাঁধ নির্মাণের দায়িত্ব দেয়া হয়। এ সময় সদ্য প্রশিক্ষণপ্রাপ্ত একদল বুলডোজার চালক আমাদের সঙ্গে যুক্ত হন। এদের একজন হলেন শহীদ ইসা আমুই। সে আমাদের ওখানে পৌঁছার পর থেকেই সরাসরি অভিযানে অংশগ্রহণ করার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়েছিল। সে শুধু আমার চারপাশে ঘুরঘুর করত এবং প্রশ্ন করত আমাকে কখন ফ্রন্টে পাঠাবেন। আমি তাকে বারবার একই কথা বলে যাচ্ছিলাম যে তুমি এখানে নতুন এসেছ, আগে এলাকার সঙ্গে পরিচিত হও, তারপর তোমাকে ফ্রন্টে পাঠানো হবে। কিন্তু আমুই ছিল না ছোট বান্ধা। একদিন সত্যি সত্যি তার ফ্রন্টে যাওয়ার অনুমতি দেয়া হলো। সে একলাফে বোলডোজারে চড়ে সবার আগে সেটি চালিয়ে দিল।
আমুই বুলডোজার দিয়ে বাঁধ নির্মাণের কাজে মনোনিবেশ করে এবং একসময় শত্রুদের গোলাবর্ষণের গতি বেড়ে যায়। প্রায় সব বুলডোজারের চালকেরা তাদের গাড়ি থেকে নেমে নিরাপদ আশ্রয়ে চলে যান, যাতে গোলাগুলি বন্ধ হলে আবার কাজে নামতে পারেন। কিন্তু আমুই তা না করে প্রচণ্ড গোলাগুলির মধ্যে নিজের মনে বাঁধ নির্মাণের কাজ করে যাচ্ছিল। ঠিক এ সময় একটি গুলি এসে তার ডান হাতে লাগে। তিনি বাম হাত দিয়ে তার কাজ চালিয়ে যান। অল্প সময় পর একটি গোলা এসে তার বুকে বিদ্ধ হয় এবং তিনি বোলডোজারের চালকের আসনে বসা অবস্থায় শাহাদাতের অমীয় সুধা পান করে খোদার সান্নিধ্যে চলে যান।
কারবালার ময়দানে অন্যান্যের মতো ইমাম হোসেন আলাইহিস সালামের ভাই আবুল ফজল আব্বাস শহীদ হয়েছিলেন। ইরাক ইরান যুদ্ধে আবুল ফজলের মতো করে শহীদ হওয়ার আরেকটি ঘটনা শোনা যায়। আলী রেজা সাদেকিয়ান নামের এক ইরানি যোদ্ধা বদর অভিযানে অংশ নিয়েছিলেন। অভিযানের শুরুর দিকে তার বাম হাতে গুলি লাগে এবং ফিল্ড হাসপাতালে তার হাতটি অপারেশন করে কেটে ফেলতে হয়। কিন্তু জখম কিছুটা ভালো হলে ডাক্তারদের পরামর্শ উপেক্ষা করে তিনি এই বলে আবার ফ্রন্টে চলে যান যে আবুল ফজল আব্বাস এক হাত দিয়ে যুদ্ধ করে শত্রু সেনাদের নাস্তানাবুদ করেছিলেন, আমিও সেভাবে এক হাত দিয়েই ইরাকি বাহিনীর বিরুদ্ধে লড়াই করব। সাদেকিয়ান এক হাত নিয়ে শত্রু সেনাদের বিরুদ্ধে গ্রেনেড নিক্ষেপ করতে করতে ইরাকি বাহিনীর গোলার আঘাতে শহীদ হয়ে যান।
তো শ্রোতা বন্ধুরা, ইরান ইরাক যুদ্ধের ইতিহাস শীর্ষক ধারাবাহিকের আজকের সময়ও ফুরিয়ে এসেছে। আগামী আসরেও আপনাদের সঙ্গ পাওয়ার আশা রইল।
শুনছিলেন সাপ্তাহিক অনুষ্ঠান ইরান ইরাক যুদ্ধের ইতিহাস। এবারে একটি সংক্ষিপ্ত সংবাদ। ফিলিস্তিনি সূত্রের খবরে জানা গেছে, আজকের ফিলিস্তিনি সংগ্রামীদের অভিযানে গাজা অঞ্চলের জন্য নিযুক্ত সাবেক প্রধান ইসরায়েলি সেনা কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নিমরুদ আলুনি হামাসের মুজাহিদদের হাতে বন্দী হয়েছেন। একটি ছবিতে দেখা গেছে ইসরায়েলকে মাটির ওপর শোয়ানো অবস্থায় টেনে নিয়ে যাচ্ছেন হামাসের যোদ্ধারা। ফিলিস্তিনের গাজা সীমান্তের কাছেই ছিল তার বাসভবন। এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম। ইহুদিবাদী ইসরায়েলে নজিরবিহীন হামলা চালিয়েছে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস ও ইসলামী জেহাদ। 100 ইহুদিবাদী নিহত, আহত অন্তত 950। ইহুদিবাদী সেনাসহ অন্তত 50 ইসরায়েলিকে আটক করে গাজায় নিয়ে গেছে হামাস। ইসরায়েলের নির্বিচার বিমান হামলায় 198 ফিলিস্তিনির শাহাদত। দখলদার ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনদের আল আকসার তুফান অভিযানের প্রতি সমর্থন ঘোষণা করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। এবং বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন প্রস্তুত, তবে সুষ্ঠু নির্বাচন করতে সরকারের উপর নির্ভর করতে হবে বলে সিইসির দাবি। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com। সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম, রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশ আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিএ বক্স নাম্বার 4002, ঢাকা 1000, বাংলাদেশ। শ্রোতা বন্ধুরা, আপনারা সবাই ভালো সুস্থ থাকুন। আজ এখানেই শেষ করছি, খোদা হাফেজ।
Tehran ne khosum. Irani Islamakan Hanrapetutyan zayni hayeren radio jamnek lsum.